কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 6 মার্চ শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রমজান সামনে রেখে সক্রিয় সিন্ডিকেট ইত্তেফাক, বিএনপির 7 মার্চ পালনের ঘোষণা ভণ্ডামি কাদের। প্রথম আলো মানব জমিনের শিরোনাম। সরকারের পেছনে ভয়ঙ্কর শক্তি রয়েছে ফখরুল। কিশোর গ্যাংয়ের হাতে লাগছে রক্তের দাগ কালের কণ্ঠ। সক্রিয় নানা চক্র, নিত্য নতুন প্রতারণার ফাঁদ, লোভে পড়লেই সর্বনাশ। যুগান্তর, বিশ্বসেরা 500 তালিকায় বাংলাদেশের 3 বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। কঠোর নেত্রী মমতা 64 খোপের রাজনীতির দাবা খেলায় বাদ পড়লেন তৃণমূলের 64 বিধায়ক। আনন্দবাজার পত্রিকা। ভবানীপুর থেকে দাঁড়াচ্ছেন না, পালিয়ে গেল মমতা বলে কটাক্ষ বিজেপির। আজকালের শিরোনাম, বিজেপিকে একটি ভোটও নয়। ভোটের মুখে বঙ্গে প্রচারে আসছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার 2টি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কেন তিনি এ কথা বললেন?
আপনাকে ধন্যবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছেন তার অর্থ হচ্ছে এই যে রাষ্ট্রের হেফাজতে কোনো নাগরিকের মৃত্যু হবে না, গুম খুনের শিকার হবে না, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জনগণের জীবন যাবে না, অর্থাৎ স্বাভাবিকভাবে মানুষের মৃত্যু হবে, অস্বাভাবিক কোনো মৃত্যু যেন না ঘটে। এই বক্তব্য দেওয়ার কারণ হচ্ছে যে বহু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এবং আমরা গণমাধ্যমের খবর থেকে বহু সময় জানতে পারছি এবং সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি যে রাষ্ট্রের হেফাজতে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই অভিযোগগুলো বিশেষ করে বিরোধী দলের, অর্থাৎ বিএনপি এবং জামাতের, যে তাদের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অনেকে নিহত হয়েছে। এমনকি আইন ও সালিশ কেন্দ্র বেশ কিছুদিন আগে একটি রিপোর্ট প্রকাশ করেছিল যাতে বলা হয়েছিল যে 600 বেশি মানুষ গুম হয়েছে এবং তাদের ভেতরে অনেকে নিহত হয়েছে, তাদের লাশ পাওয়া গেছে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অনেকে গুম হচ্ছেন বা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এমন অভিযোগ বিরোধী দলগুলোর রয়েছে। এইগুলো বন্ধ করার কথাই বলেছেন মূলত মির্জা আব্বাস। এখন দেখা যেতে পারে যে এই অভিযোগ কতটা বাস্তব, কতটা সত্য এবং কতটা তথ্য নির্ভর। আমরা বিশেষভাবে যদি আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্টটিকে আমলে নিই তাহলেই দেখব যে রাষ্ট্রে এই ধরনের হত্যাকাণ্ড হচ্ছে। সম্প্রতি রাষ্ট্রীয় হেফাজতে লেখক মোশতাক আহমেদের মৃত্যু হয়েছে এবং কিশোর, কার্টুনিস্ট কিশোর মুক্তি পেয়েছে। তো মোশতাক আহমেদের হত্যাকাণ্ডের ঘটনা একেবারেই যে বিচ্ছিন্ন ঘটনা তা কিন্তু বলা যাবে না। সেক্ষেত্রে আমরা নাগরিকরাও দাবি করতেই পারি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করতে হবে। কেন এই সমস্ত হত্যাকাণ্ড ঘটছে সে বিষয়ে রাষ্ট্রকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে এবং যাতে এই ধরনের হত্যাকাণ্ড না ঘটে তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে। কারণ রাষ্ট্রের নাগরিকদের সম্পূর্ণভাবে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্র পরিচালনাকারীদেরকে। সেক্ষেত্রে বিষয়টি কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। মির্জা আব্বাস যে ভাষায় বলুন না কেন আর যেভাবেই বলুন না কেন, মির্জা আব্বাসের কথা আমরা হয়তো রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতে পারি কিন্তু রাষ্ট্রকে, রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দায়িত্ব নিতে হবে, এর কোনো বিকল্প নেই।
ওমান সাগরে ইসরায়েলি জাহাজে যে হামলা হয়েছে তার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দায়ী করেছে তেল আবিব। ইসরায়েলি অভিযোগের বিরুদ্ধে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে, কিভাবে দেখছেন বিষয়টিকে?
জি, সম্প্রতি ওমান সাগরে ইহুদিবাদী ইসরায়েলের একটি জাহাজে বিস্ফোরণ ঘটেছে এবং তাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনাকে হামলা বলে তার জন্য দায়ী দায়িত্ব চাপাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাঁধে, অর্থাৎ ইসরায়েলের ভাষায় ইসলামী প্রজাতন্ত্র ইরান ওই জাহাজে হামলা চালিয়েছে, কিন্তু ইরান পরিষ্কারভাবে তা নাকচ করেছে যে ইরানের পক্ষ থেকে এই ধরনের কোনো তৎপরতা চালানো হয়নি। এখন ইসরায়েল কিন্তু তারপরেও ইরানকেই অভিযুক্ত করছে। এর আগেও কয়েকটি জাহাজে হামলার ঘটনায় ইরানকে অভিযুক্ত করার চেষ্টা করেছে সৌদি আরব এবং আমেরিকা। প্রকৃতপক্ষে আমার দেখা মতে পারস্য উপসাগর বা ওই অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটলেই ইরানকে দায়ী করার চেষ্টা করা হয়, এবং এর পেছনে যে উদ্দেশ্যটা কাজ করে বলে আমি বুঝতে পারি সেটি হচ্ছে যে ইরানকে যে কোনোভাবে হোক দায়ী করে তার উপর হামলা চালানো। এখানে ইরান যে হুমকি দিয়েছে বা হুঁশিয়ারি উচ্চারণ করেছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ইসরায়েল যদি এই ধরনের কোনো ঘটনাকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে কোনো রকমের ভুল হিসাব নিকাশ করে, অর্থাৎ হামলা চালানোর চেষ্টা করে, তাহলে কিন্তু বৃহত্তর একটি গোলযোগ দেখা দেবে মধ্যপ্রাচ্যে, যার জন্য ইসরায়েলকে অবশ্যই দায়ী দায়িত্ব নিতে হবে। ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে, যে প্রতিরোধের কারণে ইসরায়েলকে হয়তো খেসারত দিতে হবে। সে কারণে বৃহত্তর সংঘাত দ্বন্দ্ব এড়ানোর জন্য আমি মনে করি এই ধরনের ভিত্তিহীন অভিযোগ বন্ধ করা উচিত। ভিত্তিহীন বলছি এই কারণে যে এর আগেও ইরানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা হয়েছে, কিন্তু ইরানের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ কেউ উপস্থিত করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট প্রমাণ দেয়া না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের অভিযোগ করা একেবারেই বোকামি ছাড়া আমি আর কিছু মনে করি না।
তো জনাব সিয়াদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আনন্দবাজার পত্রিকা এ সম্পর্কে শিরোনাম করেছে, এরকম তৃণমূলের প্রার্থী তালিকা দেখিয়ে দিল দলের রাশ এখনো পুরোপুরি সেই মমতার হাতেই, দেখিয়ে দিল দলের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরঙ্কুশ প্রাধান্য এবং কর্তৃত্ব এখনো অটুট। শুক্রবার ঘোষিত প্রার্থী তালিকা ছত্রে ছত্রে রয়েছে মমতার অভিজ্ঞ রাজনৈতিক দৃষ্টি এবং বিভিন্ন সমীকরণ। অন্য একটি শিরোনামে লেখা হয়েছে কঠোর নেত্রী মমতা 64 খোপের রাজনীতির দাবা খেলায় বাদ পড়লেন তৃণমূলের 64 বিধায়ক। আর সংবাদ প্রতিদিন লিখেছে মমতা শুধু নন্দীগ্রামেই একাধিক চমক দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা, তিনি বলেছেন খেলা শুরু। অন্যদিকে শুভেন্দুর চ্যালেঞ্জ, মমতাকে নন্দীগ্রাম থেকে খালি হাতে কলকাতায় পাঠাবো। এদিকে আজকালের শিরোনাম, ভবানীপুর থেকে দাঁড়াচ্ছেন না, পালিয়ে গেল মমতা বলে কটাক্ষ বিজেপির, পাল্টা শোভন দেব। এদিকে টিকিট না পেয়ে কেঁদে ফেললেন সোনালী, তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দীপেন্দু ও আরাবুলেরা। আনন্দবাজার পত্রিকার অন্য দলের খবরে লেখা হয়েছে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করল বাম কংগ্রেস সিদ্দিকী জোট। এদিকে বিজেপির প্রার্থী তালিকা শেষ হয়েও হইল না শেষ, এত গোপনীয়তা কেন? জল্পনায় পাঁচ কারণ। প্রথমত, 60 আসনের তালিকা চূড়ান্ত বলা হলেও কয়েকটি আসন নিয়ে এখনও বিতর্ক রয়ে গেছে। দুই তৃণমূলের প্রার্থী দেখার পর প্রয়োজনে বদল হতে পারে তালিকায়। তিন, তৃণমূলের তালিকায় জায়গা না পাওয়া কেউ কেউ বিজেপিতে যোগ দেন কিনা তার জন্য অপেক্ষা। চার, মোদীর ব্রিগেডের আগে প্রার্থী তালিকা নিয়ে কোনো বিতর্ক তৈরি হলে তা সমাবেশে প্রভাব ফেলতে পারে। এবং পাঁচ, এখনই প্রার্থী তালিকা ঘোষণা করে দিলে নেতারা নিজেদের আসনে চলে যাবেন, তাতে ব্রিগেড সমাবেশের আয়োজন ধাক্কা খাবে। বিজেপিকে একটিও ভোট নয়, ভোটের মুখে বঙ্গে প্রচারে আসছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে বিতর্কিত তিন কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে আন্দোলনরত কৃষকরা, এরই মধ্যে আন্দোলনের আঁচ পৌঁছে গেছে গোটা দেশে। এই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে বিধানসভা নির্বাচন। আর সে নির্বাচনে 14 আগেই বঙ্গ সফরে আসছেন রাকেশ টিকায়েত সহ অন্যান্য কৃষক নেতারা। বক্তৃতা রাখবেন মহাপঞ্চায়েতে। সাধারণ মানুষের সামনে কেন্দ্রের কৃষক বিরোধী এবং জনবিরোধী নীতির কথা তুলে ধরবেন তারা। বিজেপি যেন একটি ভোটও না পায় সেই প্রচারই করবেন প্রত্যেকে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।